feel the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস, সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আপনাদের হর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের হর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 119তম এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে একটি ঘটনা আপনারা শোনার পর সত্যি নড়ে চড়ে বসবেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার অনেকগুলো ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। ওনার পাঠানো যে ঘটনাগুলো আমরা প্রচার করেছি, এর মধ্যে আজকের ঘটনাটি একটু অন্যরকমই বলতে হবে। কেননা এই ঘটনাটি যিনি প্রত্যক্ষ করেছেন, উনি একজন সাংবাদিক আর এখনও উনি এই পেশায় রয়েছেন। মিকাইল আহমেদ ভাই যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন, তিনি কিন্তু এই মিকাইল ভাইয়েরই কলিগ, যার নাম হচ্ছে সাকিব। সাকিব ভাইয়ের পাঠানো দুটি ঘটনা কিন্তু মিকাইল ভাই আমাদেরকে দিয়েছেন। এটি কিন্তু সাকিব ভাইয়ের পাঠানো তৃতীয় ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1995 সালে সাকিব ভাইয়ের শ্বশুরের সঙ্গে। ওই সময় কিন্তু সাকিব ভাইয়ের শ্বশুর সাংবাদিক হিসেবেই কর্মরত ছিলেন একটি পত্রিকাতে আর কি। তো সাকিব ভাইয়ের পুরো নামটা বলি, আবদুল্লাহ আল সাকিব। ওনার বাড়ি বগুড়ার শেরপুরে। আর ওনার শ্বশুরের নাম হচ্ছে নজরুল ইসলাম। সাংবাদিকতার যে পেশা, এই পেশার কারণে কিন্তু অনেক জায়গায় যেতে হয়। তো ওনার শ্বশুরকে একদিন বগুড়া থেকে লালমুড়ির হাটে যেতে হয়। ওনার শ্বশুরের বাড়ি কিন্তু বগুড়াতে। মূলত যাবার পথেই রাতের বেলা ঘটনাটি ঘটেছিল। আর বিস্তারিত উনি যাচাই বাছাই করেন, যেহেতু সাংবাদিক মানুষ। একটা জিনিস দেখেই কিন্তু উনি বিশ্বাস করবেন বিষয়টা এরকম না, তথ্য অনুসন্ধান করা প্রয়োজন। তো এগুলো সব কিছু যাচাই বাছাই শেষ করে একটি সিদ্ধান্তে উনি উপনীত হয়েছিলেন। সেই ঘটনাটি এখন শেয়ার করতে যাচ্ছি। লালমনিরহাট স্টেশনের আগে তখনকার সময় বাঁশঝাড় এবং শালবন পড়ত। এর মাঝখান দিয়ে রাত দুটোর দিকে ট্রেন চলাচল কিন্তু করে থাকে। লালমনিরহাটের কাছাকাছি আসলে তখন বাঁশঝাড় ও শালবন যেই জায়গাটা রয়েছে আর কি, এমন একটা জায়গা, সেখান দিয়ে কিন্তু একদম ঘুট ঘুটে গভীর অন্ধকার বিরাজ করে। চারিদিকে শুনশান ভৌতিক নিরবতা, ঝিঝি পোকার ডাক। এখানে কিন্তু দু পাশে দুটো দিঘি রয়েছে। সবাই এই দিঘিকে আন্ধার দিঘি বলে। ওই দিঘির কাছাকাছি আসলেই নাকি ট্রেন অটোমেটিক্যালি স্লো হয়ে যায়। অনেকে অনেকবার, একবার দুবার না, অনেকবার এখান থেকে কিন্তু ভয় পেয়েছে। এখানে আসলেই যাত্রীদেরকে নাকি বলা হতো ট্রেনের দরজা জানালা বন্ধ রাখতে। এমত অবস্থায় সবাই দেখতে পেত অনিচ্ছাকৃতভাবেই ট্রেনটি স্লো হয়ে যাচ্ছে। ট্রেনটির চারপাশে তখন অদ্ভুত একটা শব্দ শোনা যেত, ঘুম 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 এরকম একটা শব্দ নাকি শোনা যেত। আর অনেক মানুষ আর্তনাদ করছে, নারী পুরুষ শিশু এরকম আর্তনাদ শোনা যেত। আবার কখনো কখনো নাকি দেখা যেত একঝাঁক মানুষরূপী পুরুষ বা মহিলা জিনের অবয়বগুলো মারাত্মকভাবে বিরক্ত শুরু করেছে। এমত অবস্থায় ট্রেনে থাকা সকল যাত্রী কিন্তু ভয় পেত। এছাড়া কখনো বিড়াল রূপে, কখনো কুকুর রূপে, আবার কখনো ঘোড়ার রূপে ট্রেনের পাশাপাশি সমান গতিতে ছুটে চলত এগুলো। আবার কখনো কখনো কাফনের কাপড় মোড়ানো পুরুষ ও মহিলা অবয়বকেও দেখা যেত। তবে কোন সময়ই যাত্রীদের উপর কিন্তু আক্রমণ করত না তারা। এছাড়া আশেপাশের বাঁশঝাড় এবং শালবনেও এদেরকে দেখা যেত ওই আন্ধার যে দিঘি এটা পার হবার পরেও। কাফন পরা অবস্থায় মানুষের অবয়বগুলো বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর অদ্ভুত এক ভয়ঙ্কর পরিস্থিতি। ঘুটঘুটে অন্ধকারের ভেতরেও কিন্তু এই অবয়বগুলোকে দেখা যেত। এক রাতের ঘটনা, যখন সাকিব ভাই শ্বশুর উনি ওই ট্রেনে ছিলেন, উনি নিজেই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। উনি তো ট্রেনের ভেতর ওই সময় আসছেন, তো হঠাৎ করে ট্রেনের ভেতরে ট্রেনে যারা অ্যাটেন্ডেন্ট থাকেন আর কি, ওনারা বলছেন যে সবাই এখন দরজা জানালা বন্ধ করে দেন। উনি এটা শোনার পর বেশ অবাক হন যে ঘটনাটা কি। ট্রেনের অ্যাটেন্ডেন্ট উনি বলছেন যে দরজা জানালা বন্ধ করে দিতে উপস্থিত সবাই দেখা গেল যে হুড়মুড় করে জানলা নামিয়ে দিচ্ছেন। যেহেতু উনি সাংবাদিক, ওনার মধ্যে তো কৌতূহল জাগবে, এটাই তো স্বাভাবিক। উনি আসলে বিষয়টা বুঝতে চাইছিলেন যে ঘটনাটা কি হচ্ছে। তখন উনি একটা কাজ করলেন, উনি দরজার কাছে চলে গেলেন। ওনার যে বসার সিটটা ছিল ওখান থেকে উঠে দরজার কাছে চলে গেলেন, যেহেতু ওখানে জানালাগুলো অনেকে বন্ধ করে দিচ্ছিলেন আর কি। আর ওই ট্রেনে ওই সময় যে জানালাগুলো ছিল এগুলো স্টিলের, দেখা যাচ্ছে যে কাঁচের কিন্তু জানালাও আছে, পাশাপাশি কিন্তু স্টিলের একটা জানালাও থাকে। ট্রেনে কিন্তু অধিকাংশ সময় দুটো জানালার একটা শেড থাকে আর কি, এটা ওই সময় আমি নিজেও দেখেছি। তো উনি দেখলেন যে কাঁচের জানালা তো একবার নামিয়েছেই, এরপর স্টিলের যে অংশটা এটাও নামিয়ে দিয়েছে। এখন তো আর বোঝা যাবে না যে বাইরে কি হচ্ছে, এই জন্যই মূলত উনি দরজার কাছে চলে গিয়েছেন। এরপর যেটা দেখতে পেলেন এটা আসলে নিজের চোখকেও উনি বিশ্বাস করাতে পারছিলেন না। উনি দেখতে পেলেন যে ঘোড়া, শেয়াল, বিড়াল, বড় বড় আকৃতির ট্রেনের সাথে সমান গতিতে দৌড়াচ্ছে, ট্রেনের একদম কাছাকাছি চলে আসছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে তারা ভয় দেখানোর চেষ্টা করলেও মনে হচ্ছে এরা কিছু একটা বলতে চায়। তাদের মধ্যে এমন একটা অনুভূতি রয়েছে যেই অনুভূতিটা তারা মনে হচ্ছে মানুষকে জানাতে চায়, এমনটা মনে হলো। এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে অথচ সাকিব ভাই শ্বশুর উনি এক দৃষ্টিতে দেখছেন। কিছুক্ষণ পরেই যখন ওই শালবন বাসার এগুলো শুরু হলো, এর ভেতরে দেখতে পেলেন বাসার ভেতরে সাদা কাপড় পরা অবয়ব দাঁড়িয়ে আছে, কেউ কেউ বসে আছে, কেউ কেউ শুয়ে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে, তারাও এক দৃষ্টিতে ট্রেনের দিকে তাকিয়ে আছে। যেহেতু উনি দরজার ওখানে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছিলেন। কিছু সময়ের মধ্যেই যখন ওই জায়গাটা ট্রেন পার করে ফেলল, এরপর ট্রেনের যে গতি এটা স্বাভাবিক হয়ে গেল। উনি তো নিজের সিটে এসে বসলেন। ওই জায়গাটা পার হওয়ার পর যাত্রীরা ট্রেনের জানালার যেই অংশ নামিয়ে রেখেছিলেন সেগুলো কিন্তু তুলে দিলেন, এরপর আর কোনো সমস্যা হয়নি। এদিকে ওনার তো মনের মধ্যে প্রবল আগ্রহ জন্মেছে, আসলে ঘটনাটা কি হলো, কোন দুষ্টু লোকজন এখানে এরকম সাদা কাপড় পরে বসেছিল না তো, এটার তো তথ্য অনুসন্ধান করতেই হবে। প্রথমে উনি চিন্তা করলেন ট্রেনের যিনি চালক তার সাথে কথা বলবেন, যেহেতু চালক একদম সামনের দিকে থাকে, সবসময় তার আসা যাওয়া করেন, ওনাদের কাছ থেকে আসল তথ্যটা পাওয়া যেতে পারে। ট্রেন যখন লাস্ট স্টপেজে আসে আর কি, এরপর ট্রেনের চালকের সাথে উনি নিজের পরিচয় দিয়ে কথা বলেন যে উনি সাংবাদিক, এই ঘটনাটা কেন হয়েছে। তখন ওই চালক ব্রহ্মর্ষক কিছু তথ্য দিলেন। উনি বললেন যে আসলে এই যে আন্ধার দিঘি, এখান থেকেই মূলত এই ভয়ের ঘটনাটার সূত্রপাত হয়। অনেক আগে এখানে এক রাজা ছিল, সে ছিল খুবই নিষ্ঠুর এক রাজা। এই যে আন্ধার দিঘি, এখানে নাকি অনেক নারীকে হাত পা বেঁধে পানিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, শিশুদেরকেও একইভাবে হত্যা করা হয়েছে, পুরুষদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হতো, যারাই তার কথা শুনত না, অবাধ্য হত, বিদ্রোহ করত, তাদের উপর এই ধরনের শাস্তি নেমে আসত। এরকম অনেক নির্যাতনের ঘটনা এই এলাকায় ঘটেছে। এখনো সেই রাজার ভগ্নাবশেষ যেই রাজপ্রাসাদ রয়েছে সেটা কিন্তু রয়েছে পরিত্যক্ত অবস্থায়। উনি যখন এটা শুনলেন দিনের বেলাতে দেখতে যাবেন এমন পরিকল্পনা করেছেন। সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা গণমাধ্যমেরই স্থানীয় প্রতিনিধি থাকে। বাইরে থেকে যদি কোনো সাংবাদিক যান, উনি চেষ্টা করেন যে ওনার ওই পত্রিকার স্থানীয় প্রতিনিধি কে আছেন ওখানে, তার সাথে যোগাযোগ করে যাবার জন্য। তো উনি যোগাযোগ করেন, সেখানে যে স্থানীয় প্রতিনিধি ছিলেন তার সাথে উনি এই আন্ধারদিঘির কাছাকাছি আবার আসেন। সেখানে কিন্তু এই পরিত্যক্ত রাজপ্রাসাদের একদম ভগ্নাবশেষ যেগুলো সেগুলো ছিল, সেগুলো উনি দেখছিলেন। ভেতরে মাকড়সা এছাড়া আরো অনেক ধরনের পোকামাকড় সেখানে বাসা বেঁধেছে, এগুলো উনি দেখলেন। তারপর বুঝতে পারলেন যে আসলেই ঘটনাটা সত্য, কেননা উনি নিজের চোখে রাতের বেলা এই জিনিসগুলো দেখেছেন। এছাড়া আশপাশে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে উনি কথা বলেছিলেন। ওই সময়ে 1995 সালে পত্রিকাতেও কিন্তু এই বিষয়টি প্রকাশিত হয়েছিল বলে জানিয়েছেন। এখন তো উনি প্রায় 20 বছরের উপরে, অর্থাৎ এই সাকিব ভাইয়ের শ্বশুর নজরুল ইসলাম সাহেব উনি এতদিন ধরে ঢাকাতেই রয়েছেন, এখন উনি ওই সাংবাদিক হিসাবেই রয়েছেন, সাংবাদিকতা পেশার সাথে উনি নিজেকে জড়িত রেখেছেন। উনি এখন অবশ্য বলতে পারেন না যে ওই জায়গার বর্তমান অবস্থা কি, এটি ছিল ঘটনা। তবে এই ঘটনার মধ্যে আরো একটা ব্যাপার রয়েছে, তা হচ্ছে যে এই যে নজরুল ইসলাম সাহেব উনি কিন্তু একজন হুজুরের সাথে কথা বলেছিলেন, হুজুর জানিয়েছিলেন এক অন্যরকম ঘটনা। হুজুর জানিয়েছেন যে এই যে এখানে যেই জিনগুলোকে দেখা যায় এরা কিন্তু কখনোই কোনো মানুষকে ক্ষতি করেনি, এরকম রেকর্ড কিন্তু নাই, তাহলে কেন ট্রেনে থাকা যাত্রীদেরকে তারা ভয় দেখায়? তখন হুজুর বলেছিলেন যে এরা আসলে ভয় দেখানোর মাধ্যমে মানুষকে জানাতে চায় যে মানুষ আসলে আগ্রহী হয়ে জানুক এখানে কেন ভয়ের ঘটনা ঘটছে। মানুষ তখন জানার চেষ্টা করে যে এখানে কেন ভয়ের ঘটনা ঘটছে, তখন জানতে পারে এখানে সহস্র মানুষের কি নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে সেই ইতিহাস। মূলত তারা এই বিষয়টি মানুষকে জানানোর চেষ্টা করে, তারা বিভিন্নভাবে ভয় দেখানোর মাধ্যমে মানুষকে ক্ষতি করতে চায় না, তারা চায় মানুষ জানুক যে এই হারিয়ে যাওয়া রাজপ্রাসাদের অন্তরালে কি নোংরা বিভৎস নির্মম ইতিহাস লুকায়িত আছে। মূলত তারা এভাবে মানুষকে এই বিষয়টি জানাতে চায়, এই জন্য তারা মানুষকে ক্ষতি করে না। তাদের চাহনির মধ্যে কোনো কিছু বলতে চাওয়ার একটা ভাব লুকায়িত থাকে, এটি কিন্তু উনি জানতে পেরেছিলেন পরবর্তীতে। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি সাকিব ভাইকে, আরও ধন্যবাদ জানাচ্ছি সাকিব ভাইয়ের শ্বশুর নজরুল ইসলাম সাহেবকে। আফনান দহর ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় কিন্তু আমরা জানার আগ্রহ প্রকাশ করছি, তা হচ্ছে যে ওই জায়গাটির বর্তমান অবস্থা কি, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা হয়তোবা এখনকার অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাতে পারব। 1995 সালের অবস্থা কিন্তু আমরা জানালাম, এখন তো আশপাশ অনেক উন্নত হয়েছে নিঃসন্দেহে, এখনো কি সেই ঘটনা ঘটে এটা আমরা জানতে চাই। যেহেতু মিকাইল আহমেদ ভাই বাংলাদেশের একটি রিনাউন পত্রিকায় জব করছেন, ওনার পত্রিকাতে ওই এলাকার স্থানীয় এজেন্ট বা স্থানীয় প্রতিনিধি তো রয়েছেন, তাদের মাধ্যমে যদি তথ্য সংগ্রহ করা যায় তাহলে কিন্তু আমরা এই জায়গা সম্পর্কে নতুন করে আরো কিছু জানতে পারব, আমরা সেই অপেক্ষায় থাকব। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandahorwallbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnandahorwallbd afnandahorwallbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই আফনান্দহরওয়াল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আগামীকাল আমাদের অন্য যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনাস বি নামে, সেখানে কিন্তু ফিয়ার উইথ টুইস্ট শিরোনামে ভয়ের আরও একটি এপিসোড আমরা আনতে যাচ্ছি। সেখানে যে ঘটনাগুলো থাকে সেগুলোরও দারুণ প্রশংসা আপনারা করছেন, আমরাও উৎসাহিত হচ্ছি। আর আমরা এই এপিসোডগুলো এই কারণে করতে পারছি যে আপনারা আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠাচ্ছেন। এই ঘটনার মাধ্যমে আমরা অন্য ধরনের একটা অনুভূতি পাই। ছোট ঘটনা হলেও এর মধ্যে ভিন্ন ধরনের একটা স্বাদ রয়েছে, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য আমরা বলি যে আমরা আসলে ছোট, মাঝারি, বড় এই মানদণ্ডে এখন ঘটনা বিচার করতে চাই না। আমরা চাই যে আমরা সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি কিনা। আশা করি আমরা সেটা করতে পারছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আর আপনাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না, সম্ভব হবেও না কখনো। আল্লাহ আমাদের এই পথে চলাকে কবুল করুন। চলুন চলে যাব আজকের হরর নাইটের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 119 এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আবির মাহমুদ রিয়াদ। ওনার বাড়ি খুলনা জেলার খুলনা মহানগরীর দৌলতপুর থানার দেয়ানা গ্রামে। দেয়ানা গ্রামটি কিন্তু বেশ কয়েকটি এলাকায় বিভক্ত, যেমন দেয়ানা দক্ষিণপাড়া, দেয়ানা উত্তরপাড়া, দেয়ানা মধ্যপাড়া, দেয়ানা মোল্লাপাড়া, দেয়ানা পূর্বপাড়া, এরকম আর কি। এই রিয়াদ ভাইদের বাড়ি কিন্তু দেয়ানা মধ্যপাড়া এলাকায়। ঘটনাটি এই দেয়ানা মধ্যপাড়া এলাকা এবং তার আশেপাশের কিছু জায়গাকে কেন্দ্র করে। এই ঘটনাটির সূত্রপাত 2018 সালের কিছু সময় আগে হলেও এই ঘটনাটি যে শুধু একজনের সাথে ঘটেছে সেটা এরকম না, এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী অনেক মানুষ রয়েছে। তো চলুন মূল ঘটনায় চলে যাই। 2018 সালের কিছু আগে তখন ওই এরিয়াতে বেশ কিছু বাঁশঝাড় ছিল, ঝোপ জঙ্গল ছিল। এখন কিন্তু এগুলো একদম পরিষ্কার, মানুষজন ঘরবাড়ি তৈরি করেছে। তো রিয়াদ ভাইদের যে বাড়িটা, এই বাড়িটা রাস্তার পূর্ব পাশে আর রাস্তার পশ্চিম পাশে ওনাদের এক বড় ভাইয়ের বাড়ি। সেই বড় ভাইয়ের মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনার মাধ্যম দিয়েই এই ঘটনাটির সূত্রপাত হয়েছে বলে অনেকেই মনে করেন। তো এই যে ওই বড় ভাই, সঙ্গত কারণে তার নামটা প্রকাশ করেননি রিয়াদ ভাই, তো এই বড় ভাইয়েরাও কিন্তু রিয়াদ ভাইদের দুঃসম্পর্কের আত্মীয়। আর এই বড় ভাইয়ের আরো বেশ কিছু কাছের আত্মীয় স্বজনও কিন্তু ওনাদের বাড়ির আশেপাশেই বসতি স্থাপন করেছেন। দেখা যাচ্ছে যে ওনাদের যেই আত্মীয়দের বাড়িঘরগুলো, কোনো কোনো ঘর বাড়ি একদম কাছাকাছি, আবার কারো কারো বাড়ি 2-3 মিনিটের দূরত্বে রয়েছে, মানে পায়ে হাঁটা পথ আর কি। এর মধ্যে এই বড় ভাইয়ের একজন আত্মীয় যার পরিবারে একটি মেয়েও রয়েছে, সেই মেয়েটির বয়স 10-11 বছর হবে আর কি। বড় ভাইয়ের মাকে কিন্তু রিয়াদ ভাই কাকি বলে সম্বোধন করেন। এক রাতে হয় কি, ওই মেয়েটা এই বড় ভাইয়ের মাকে এসে ডাকতে থাকে, তাকে বড় মা বলে ডাকত। বড় মা, ও বড় মা, ওঠো ওঠো। তো এই যে কাকি, অর্থাৎ যাকে ওই মেয়েটি বড় মা বলে ডাকছে, তার কিন্তু বেশ বয়স হয়েছিল। বার্ধক্যজনিত কারণে উনি আসলে ওভাবে বুঝতে পারতেন না, হঠাৎ করে উঠেই যে এখন কয়টা বাজে। বাচ্চা মেয়েটার ডাক শুনে উনি উঠে পড়েছেন, ঘড়ির দিকে তাকানো নাই উনি। চোখ কসরাতে কসরাতে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখেন মেয়েটি দাঁড়িয়ে আছে। তখন উনি বলছেন যে, কিরে মনি, তুই এত রাত্রে কি ব্যাপার বলতো? তখন ওই মেয়েটি বলে যে, বড় মা, আমাকে আমার আম্মির বাসায় এগিয়ে দিয়ে এসো। এখানে বলে রাখা ভালো, ওই মেয়েটি কিন্তু আম্মি বলতে তার ফুপুকে বুঝাতো, তার ফুপু বাড়িও কিন্তু কাছাকাছি ওইখানেই আর কি। তখন এই কাকি বলছেন, যাবি তো, ভালো কথা, তাই এত রাতে কেন রে? সকালে যা, সকালে গেলে হয় না? এদিকে এত রাত বলতে কিন্তু এই কাকি বুঝিয়েছেন হয়তো বা রাত 11-11:30 বাজে, তখন যে রাত 2:30-3 বাজে এটা তো উনি বুঝতে পারেননি। তখন ওই মেয়েটি বলছে, না বড় মা আমি এখনই যাব, ছোট মানুষ বায়না ধরেছে কি আর করা। তখন কাকি বললেন, আচ্ছা ঠিক আছে চল। এখানে বলে রাখা ভালো, মেয়েটির ফুপু বাড়িতে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে এই কাকিদের বাড়ির পাশ দিয়ে একটা পুকুর রয়েছে, এই পুকুরের যে পাড় রয়েছে তার পাশে কিন্তু ঝোপ জঙ্গল বাগানো রয়েছে, এই পাড় ধরে কিন্তু যাওয়া যায় আবার বাড়ি থেকে বেরিয়ে মেইন যে রাস্তাটা, যে রাস্তার পূর্ব পাশে আবার রিয়াদ ভাইদের বাড়ি, ওই রাস্তা ধরেও যাওয়া যায়। তখন কাকি চিন্তা করেছেন যে এই বড় রাস্তা দিয়েই যাই, রাতের বেলা যেহেতু, উনি ওই মেয়েটিকে সাথে নিয়ে বলতেছেন যে চল রাস্তায় উঠি। মেয়েটি বলে, না বড় মা ওই রাস্তা দিয়ে যাব না, এই পুকুর পাড় দিয়ে যাব। তখন আবার কাকি ধমক দিয়ে বলতেছেন যে এই মেয়ে এত রাতের বেলা এই পুকুরের পাশ দিয়ে ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে যাওয়াটা কি ঠিক নাকি, চল রাস্তা দিয়ে চল। মেয়েটি বলে, না এই রাস্তা দিয়েই যাব, কি আর করা। কাকি বললেন, আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। এর ভিতর আর একটা কথা, তা হচ্ছে ওই মেয়েটা বলে ওঠে যে আমি তোমার কাঁধে উঠব। তখন কাকি বলছেন যে কাঁধে তো উঠানো যাবে না, আমি বয়স্ক মানুষ, তুই তো একদম ছোট না, তোর ভার তো আমি নিতে পারবো না, তোকে নিয়েই আমি কিন্তু রাস্তার উপর উপর হয়ে পড়ে যাব, তখন কি হবে। কিন্তু মেয়েটা বলে, না আমি কাঁধে উঠবই। কাকি তো বলে, কোনোভাবেই সম্ভব না, আমি তো নিতে পারবো না, আমার বয়স এবং আমার শারীরিক সক্ষমতা এটা আসলে কোনোভাবেই মেনে নিবে না। কি আর করা, শেষ পর্যন্ত মেয়েটি নাকি হেঁটে হেঁটে যেতেই রাজি হয়। এদিকে কাকি কি করেছেন, মেয়েটির একটা হাত ধরেছেন, দুজন পাশাপাশি হাঁটছেন। হাঁটতে হাঁটতে পুকুরের যেই অংশের এক পাশে ঝোপ জঙ্গল বাগান রয়েছে ওখানে আসার পর হঠাৎ করে কাকি অনুভব করতে লাগলেন যে মেয়েটির হাত উনি ধরে রেখেছেন এই হাতটা মনে হচ্ছে অনেক চিকন হয়ে গেছে, একটু আগে ধরা হাতটা মনে হচ্ছে দড়ির মতো হয়েছে, অনেকটা একটু মোটা সোটা, একটু দড়ি থাকে না যেরকম ওরকম হয়ে গেছে, অনেক চিকন। এদিকে উনি আরো একটা বিষয় ফিল করেন, মনে হচ্ছে এই হাতটা অনেক পিচ্ছিল। উনি বুঝতে পারছেন না ঘটনাটা কি, চিন্তা করলেন হয়তো বা ওনার হাত ঘেমে গেছে এরকম মনে হচ্ছে। আসলে কি তাই, এটা বোঝার জন্য উনি ওনার এক আঙ্গুল দিয়ে ওই হাতের উপরে একটু ঘষা দিয়েছেন যে আসলে ঘটনাটা কি, হাত পিচ্ছিল কেন। যখনই ঘষা দিয়েছেন উনি, তখনই ওই মেয়েটা কি করেছে, এক হ্যাচকা টানে কাকির হাত থেকে তার হাতটা ছুটিয়ে নিয়েই ওই ঝোপ জঙ্গলের দিকে মুখ করে লাফ দিয়েছে, ব্যাঙের মতো লাফ দিয়েছে। প্রতিটা লাফে মনে হচ্ছে 20 ফুট দূরত্ব অতিক্রম করছে, মাত্র কয়েক লাফেই সে ওই অন্ধকারের ভেতরে ওই ঝোপ জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। কাকিটা একদম থ হয়ে গেছেন যে ঘটনাটা কি ঘটল। উনি তো এবার ভয় পেতে শুরু করেন, দ্রুত উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে রওনা দিয়েছেন, ঘরে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়েছেন। রাতের বেলা এই বিষয়টা আর কাউকে উনি শেয়ার করেননি, সকালে উঠে এই বিষয়টা উনি কারোর সাথে শেয়ার করার আগেই চলে গেছেন ওই মেয়েটার বাড়িতে। মেয়েটার মাকে ডেকে তুলেছেন, উনি বলছেন তোমার মেয়ে কোথায়। তখন উনি বলছেন আমার মেয়ে তো ঘুমায়। তখন উনি বলছেন তোমার মেয়ে কি রাতের বেলা আমাকে ডাকতে এসেছিল। তখন মেয়েটির মা বলে, কই না তো মেয়েটা রাতের বেলা খাওয়া দাওয়া করে ওই যে ঘুমিয়েছে, এখনো তো ঘুমাচ্ছে। এদিকে উনি তো বিশ্বাস করতে পারেন না যে মেয়েটা এখনো ঘুমাচ্ছে, উনি বলেন যে ঠিক আছে আমি নিজে গিয়ে দেখি তো। তখনও কিন্তু মেয়েটার মা বুঝতে পারছেন না যে কাকি বয়স্ক মানুষ এত ভোরবেলা এসে কেন এই বাচ্চা মেয়েটার খোঁজ খবর নিচ্ছেন। কাকি তো মেয়েটার রুমে গিয়ে দেখেন সত্যি মেয়েটা বেঘোরে ঘুমাচ্ছে। এরপর মেয়েটির মায়ের কাছে বিষয়টা খুলে বলেন। এরপর কাকি বুঝতে পারেন যে তখন আসলে অনেক রাত হয়েছিল, বিশেষ করে উনি যখন ঘরের ভেতরে চলে আসছিলেন তখন ঘড়ির দিকে তাকিয়ে উনি যতটুকু দেখতে পেয়েছিলেন, উনি অবশ্য অনেক কিছুই ভুলে যান, উনি তখন বুঝতে পেরেছেন রাত হয়তো বা 3:15 বা এরকম কাছাকাছি একটা সময় হবে। তো এই তো গেল একটা ঘটনা, এবার আসি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি ঘটেছে ওনাদের এলাকার এক চাচার সাথে, চাচার নাম হচ্ছে রাঙা। এই রাঙা চাচার সাথে মূলত এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। ওনার যে বাসাটা, এই বাসার এরিয়ার নাম হচ্ছে যশোর মোড়। উনি ওখানে আসছিলেন, দ্রুত বাসায় আসতে হবে বলে কাকা শর্টকাট রাস্তা ফলো করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই পথটা ছিল এই রিয়াদ ভাইদের এলাকার কলেজ মাঠের পাশে একটি বিশাল বাগানের ভেতর দিয়ে। প্রিয় লিসেনার্স, এই জায়গাটা একটু মনে রাখবেন, কলেজ মাঠের পাশে যে বিশাল বাগান, তো কলেজ মাঠ এবং এই যে বাগানটা, এখানে কিন্তু অনেকে বিভিন্ন সময় ভয় পেয়েছে। রাঙা চাচা ওই বাগানের ভেতর দিয়ে আসছিলেন, রাত তখন 10:30-10:30 এরকম একটা সময় আর কি, সময়টা কিন্তু 2018 সালের পরে। রাঙা চাচা কিন্তু অনেক সাহসী ছিলেন। উনি যখন হাঁটতে হাঁটতে বাগানের মাঝ বরাবর চলে এসেছেন, ওইখানে কিন্তু 5 ফুট চওড়া একটা নালা ছিল যেটা লাফ দিয়ে পার হতে হবে। চাচা লুঙ্গিটা একটু উঁচু করে যেই না লাফ দিয়েছেন, লাফ দিয়ে যখন ওই পাশে পড়েছেন, ধপ করে একটা আওয়াজ তো হয়। ওনার আমাদের 1 সেকেন্ড পরই মনে হলো আর একটা ধপ করে আওয়াজ হলো, তার মানে হচ্ছে আর একজন লাফ দিয়ে ওনার পাশে এসেই পড়েছে। উনি তাকিয়ে দেখলেন একটা বাচ্চা মেয়ে, উচ্চতা 3 ফুটের মতো হবে, মাথার চুলগুলো কাঁধ পর্যন্ত লম্বা, চুলগুলোর কিছু অংশ চেহারার সামনে পড়েছে, লাফ দিয়ে এখানে আসার কারণে হয়তোবা চুলগুলো সামনের দিকে চলে আসছে। তো উনি বলেন, এই মেয়ে তুই এত রাতে এই বাগানে কি করছিস রে? এই মেয়েটা চাচার গলার শব্দ শুনে চাচার দিকে যখনই মাথা ঘুরিয়ে তাকিয়েছে, তখনই মনে হল মেয়েটার চোখের সামনে থেকে চুলগুলো আপনা আপনি সরে গেল। তখন রাঙা চাচা দেখতে পেলেন একটা ভয়ঙ্কর দৃশ্য, মেয়েটির নাক এবং মুখ খুবই ছোট, তবে তার চোখ দুটো ভয়ঙ্কর রকমের বড়, গোলাকৃতির, এত বড় মনে হচ্ছে দুটো চোখ একদম পাশাপাশি লেগে গিয়েছে, চোখ দুটো সাদা, মাঝখানে বিন্দুর মতো দুটো মণি রয়েছে, এই চোখে একটা মণি, ওই চোখে একটা মণি, কিন্তু চোখ দুটো সাদা। যখনই এটা দেখেছেন তখনই তো বুঝতে পেরেছেন যে সর্বনাশ, ভয়ঙ্কর কিছু একটার খপ্পরে পড়ছি তো। কিন্তু ওখান থেকে উনি নড়তে পারছেন না। এবার উনি দেখলেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য, মেয়েটা রাঙা চাচার দিকে তাকিয়ে তার মাথাটা একটু ঝাঁকি দিল, মানে চুলগুলো সে ঝাঁকি দিয়ে উঠল। যখনই এমনটা হয়েছে রাঙা চাচা দেখতে পেলেন এই চুলগুলো মুহূর্তের মধ্যে অনেক বড় হয়ে গেছে, মেয়েটির পা স্পর্শ করে ফেলেছে, চুলগুলো অস্বাভাবিকভাবে নড়ছে, মানে কিলবিল করছে, এমন একটা পরিবেশ মনে হচ্ছে ওনার কাছে যে মাথার চুলগুলো এরকম হয়ে গেছে। মেয়েটি তখন আর কোনো কথা বা কোনো শব্দ না করে উল্টো দিকে ঘুরে ওই যে বাগানটা, ওই বাগানের দিকে তখন আবার হাঁটা শুরু করল। কিছুটা পথ হেঁটে যাওয়ার পর মনে হলো মেয়েটি লাফ দিয়েছে, এটা ওনার কাছে মনে হয়েছে, লাফ দিয়ে মিলিয়ে গেল। এরপর রাঙা চাচা উনি ওনার শরীরের শক্তি ফেরত পান, কেননা এতটা সময় উনি নড়াচড়াই করতে পারছিলেন না। তখন উনি দিয়েছেন বাড়ির দিকে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। আসার পর পরিবারের সদস্যদেরকে এই ঘটনাটা খুলে বলেন যে উনি এমন এমন জিনিস দেখেছেন। এই ঘটনার পর ওনার 3-4 দিন জ্বর ছিল, ওরকম প্রচন্ড জ্বর না, এমনি এমনি আল্লাহ রহমতে সেটা ভালো হয়ে গেছে। পরবর্তীতে মানুষজন এই সম্পর্কে জানতে পারল যে ওনার সাথে এরকম ঘটনা ঘটেছিল। এরপরের অংশে চলে যাই, যেই অংশের একটা পার্ট, এই অংশেও কিন্তু দুটো ঘটনা রয়েছে, একটা পার্টে রিয়াদ ভাই নিজেই রয়েছেন। সেটা হচ্ছে যে সালটা 2019 সালের দিকে, তখন উনি SSC পরীক্ষার্থী। ওনার যেই রুম, যেই রুমে উনি থাকেন এবং লেখাপড়া করেন, ওই রুমের জানালার একদম পাশেই কিন্তু ওনার পড়ার টেবিল, ওখানে উনি পড়তে বসেছেন। সময়টা রাত 9:30-9:30 হবে, তখন তো চারদিকে ইলেকট্রিসিটির আলোয় ঝলমল করছে। ওনার জানালা থেকে পাশে থাকা পাবলিক লাইব্রেরির ছাদ কিন্তু দেখা যায়। ওই ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না, তবে যারা প্রাপ্তবয়স্ক লোক তারা মই দিয়ে ওখানে উঠতেন, বসে গল্প করতেন, আড্ডা দিতেন, তবে বাচ্চারা ওখানে উঠতে পারত না কোনোভাবেই। উনি দেখতে পেলেন যে ওখানে একটা বাচ্চা অবয়ব বসে আছে পা ঝুলিয়ে। চিন্তা করলেন যে কি ব্যাপার, এইখানে পা ঝুলিয়ে কে বসে আছে? উনি কি করেছেন, ওনার পড়ার টেবিলে থাকা টর্চ লাইটটা নিয়ে ওই দিকটাতে মেরেছেন। যখনই উনি ওইদিকে আলো ফেলেছেন, তখনই দেখতে পান যে ওই আলোটা যেদিকে ফেলেছেন সেখানে আশেপাশে সবকিছুই দেখা যাচ্ছে ওই আলোতে, কিন্তু যেই জায়গাটাতে উনি ওই বাচ্চা মেয়ের অবয়বটাকে দেখেছেন ওই জায়গায় মনে হচ্ছে একটা গুমট অন্ধকার। উনি লাইটটা যখন বন্ধ করলেন আবার দেখলেন ঠিকই ওইখানে একটা বাচ্চা মেয়ের অবয়ব বসে আছে, পা দুলাচ্ছে। আবার যখন লাইট ধরেছেন আলো ফেলেছেন তখন দেখেন ওখানে একটা গুমট অন্ধকার, আশেপাশে কিন্তু আলো পড়েছে, ওই জায়গায় কোনো আলো পড়েনি। এটা দেখার পর উনি কি করেছেন, অন্য রুমে গিয়ে ওনার আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসছেন এই বিষয়টা দেখানোর জন্য। ওনার আব্বু আম্মু যখন আসছেন তখন কিন্তু ওই ছাদে কোনো বাচ্চা অবয়বকে দেখা যাচ্ছিল না। এরপর যখন আলো ফেললেন দেখলেন না আলো তো ঠিকঠাক মতোই পড়েছে, কোনো গুমট অন্ধকার নেই, কিছু নেই। আবার আলো বন্ধ করার পরও দেখতে পেলেন যে ওখানে কিছুই নেই। তখন ওনার আব্বু আম্মু বললেন যে তুই ওই যে বইয়ের দিকে তাকিয়েছিলি এই জন্য আবার সামনের দিকে তাকানোর কারণে কিছুটা হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু আবির মাহমুদ রিয়াদ ভাই তো বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা কি, উনি কি দেখেছেন। তো যাক, ঘটনাটা আপাতত এ পর্যন্তই, কিন্তু এর পরের অংশে আমরা আর একটা জিনিস জানতে পারব, যেটা হচ্ছে ওনাদের এলাকায় একজন ভদ্র মহিলা আসেন, ওখানে থাকা আরো যারা মুসলিম মহিলা আছেন তাদেরকে দ্বীনি তালিম করার জন্য। তো উনি যেই পথ দিয়ে হেঁটে বাড়ি থেকে আসেন সেটা কিন্তু ওই যে একটু আগে রাঙা চাচার সাথে এই ঘটনাটি ঘটেছিল সেখানে আমরা কলেজ মাঠ বাগানের কথা বলেছিলাম, ওই পথ দিয়ে উনি আসেন। উনি সন্ধ্যার কিছুটা আগে এগিয়ে আসছিলেন একা একা, হঠাৎ করে দেখতে পেলেন যে বাগানের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ে বের হয়েছে, উচ্চতা 3 ফুটের কিছুটা বেশি হতে পারে। উনি দেখতে পেলেন বাচ্চা মেয়েটি হাঁটছে না, সে লাফাচ্ছে, ব্যাঙের মতো লাফ দেয়, প্রতিটা লাফে মনে হচ্ছে সে 15 থেকে 20 ফুট দূরত্ব অতিক্রম করে। এরকম 2-3টা লাফে বাগানের এক পাশ থেকে বের হয়ে কিছুটা ইউ শেপ নিয়ে আবার বাগানের ভেতরে ঢুকে গেল। উনি যখনই এটা দেখেছেন তখনই তো বুঝতে পেরেছেন যে এই যে কিছুদিন আগে বিভিন্ন ধরনের ঘটনা উনি শুনেছেন, একটা বাচ্চা মেয়েকে দেখা যায় লাফিয়ে লাফিয়ে চলে, নিশ্চয়ই এটা সেটা। উনি সাথে সাথে দোয়া দরুদ পড়ে শরীর বন্ধ করে ফেলেন। এরপর তো উনি তালিম করার জন্য আসেন, তালিম শেষ হবার পর উপস্থিত যারা ছিলেন তাদের সাথে এই বিষয়টি শেয়ার করেন। ওখানে যারা মহিলারা ছিলেন আর কি, তারা বিষয়টি জানলেন, তারা তাদের পরিবারের সাথে এসে যখন শেয়ার করেছেন তখন পরিবারের সদস্যরাও জানতে পেরেছেন যে এই ঘটনা। তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই বাচ্চার অবয়বটা কখনো কারো ক্ষতি করেছে এমনটা শোনা যায়নি। 2018 সালের শুরু বা 2017 সালের শেষ দিকে হঠাৎ করেই এই বাচ্চার দেখা মানুষ পেতে শুরু করে, অনেক মানুষই এই বাচ্চাটাকে দেখেছেন। আবার 2019 সালের পরে বা 2020 সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই এই বাচ্চাটিকে আর দেখা যায় না। এটা আসলে কে ছিল, কোন উদ্দেশ্যে এখানে এসেছিল, কেনই বা এলো, কেনই বা আবার চলে গেল, এটা আজ পর্যন্ত এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে, এটা আজও জানা যায়নি। তবে এই ঘটনার প্রত্যক্ষদর্শী অনেক মানুষই রয়েছেন। ঘটনাটি এ পর্যন্তই, ধন্যবাদ জানাচ্ছি আবির মাহমুদ রিয়াদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আরও যিনি ঘটনা পাঠিয়েছেন মিকাইল আহমেদ ভাই, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে যিনি তার ঘটনাটি পাঠাতে সহযোগিতা করেছেন সাকিব ভাইকে। প্রিয় লিসেনার্স, আমাদের যে ঘটনাগুলো রয়েছে আমরা চেষ্টা করছি সেগুলো আপনাদেরকে প্রতিনিয়তই শুনিয়ে যাবার জন্য। আর ছোট ছোট যে ঘটনাগুলো থাকে এগুলোর ভিতরে কিন্তু অন্যরকমের একটা অনুভূতি আছে। আপনারা অনেকেই বলেন দীর্ঘ ঘটনা চাই, দীর্ঘ ঘটনা চাই। আসলে আপনারা না পাঠালে আমরা দীর্ঘ ঘটনা কোনোভাবেই প্রচার করতে পারব না, তাই আপনাদেরকে বারবার বলি আমাদেরকে ঘটনা পাঠাতে থাকুন। ছোট ছোট ঘটনা যেগুলো, বিশেষ করে খুবই ছোট যে ঘটনাগুলো আছে এগুলো আমরা চেষ্টা করছি আমাদের আফনান্সবি ইউটিউব চ্যানেলে, যে আমরা প্রতি মঙ্গলবার ফিয়ার উইথ টুইস্ট এপিসোডটা আপলোড করছি, সেখানে দিয়ে দিতে। আর আমার সংগ্রহ করা ঘটনাগুলো কিন্তু আমি চেষ্টা করছি এই ফিয়ার উইথ টুইস্ট এপিসোডে দেবার জন্য। আপনারা ওই এপিসোডের ঘটনাগুলো শুনেও কিন্তু দারুণ প্রশংসা করেছেন, তাই আমরা প্রতি মঙ্গলবার রাত 10:59 এই এপিসোডটি কন্টিনিউ করে যাচ্ছি। যারা আমাদের ওই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলছি যে আপনার স্পি নামে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন, সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবার প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।